আমাদের আজকের আলোচনা তো রোহিঙ্গা সংকট এবং পরিবেশের উপরে যে তার একটা প্রভাব পড়ছে, রোহিঙ্গাদের আশা নিয়ে এই শরণার্থীরা কক্সবাজারে যেখানে আশ্রয় নিয়েছে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে দারুণ একটা বিপর্যয় ঘটছে, কারণ গাছপালা কেটে একেবারে সাফ করে দেওয়া হয়েছে, অনেক পাহাড় কেটে ফেলা হচ্ছে এবং এই লোক হাজার হাজার মানে 10 লাখ রোহিঙ্গা শরণার্থী সেখানে যে বসতি গড়ে তুলেছেন তার জন্য অবশ্যই গাছপালা বনাঞ্চল নিশ্চিহ্ন হয়ে পড়ছে সেটাই আশঙ্কা করছেন। এবং সম্প্রতি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
জি, বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা শুরুতে খুব ছোট্ট একটি বক্তব্য আমরা একটু শুনে তারপর আলোচনায় আসি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
জি।
হ্যাঁ, বেশ,
আমরা শুরুতে একটু শুনে নিতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কি বললেন।
প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের বন আগে বেশ কিছু ক্ষতি হয়েছিল, এর ফলে এখন প্রায় বন শেষ।
খুব ছোট্ট বক্তব্য কিন্তু অনেক অর্থবহ, এবং কেন অর্থবহ সেটি নিয়েই আমাদের
আজকের আলোচনা। তো আরেকটি কথা, তহিদ আমাদের সাথে তো এই আলোচনায় যোগ দিচ্ছেন কয়েকজন, তো
আমাদের সঙ্গে আজকে বিশেষজ্ঞ হিসেবে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়াও আমাদের সঙ্গে আরো দুজন অতিথি রয়েছেন। আমাদের
সঙ্গে বোধহয় আছেন কেউ?
না, দুজনেই হচ্ছেন, না ওনাকে পাওয়া যায়নি, দুজনেই হচ্ছেন কক্সবাজার থেকেই। একজন হচ্ছেন কক্সবাজার
সংবাদদাতা আছে,
জি আমাদের সংবাদদাতা মজনু শাকিলও রয়েছেন। এছাড়া আরো দুজন রয়েছেন, একজন হচ্ছেন কক্সবাজার সুশীল সমাজের প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী, এবং আর একজন রয়েছেন এনজিও কর্মকর্তা, তার এনজিও নাম হচ্ছে কোস্ট ট্রাস্ট এবং তিনি টিম লিডার হিসেবে কাজ করেন, মকবুল আহমেদ। এই দুজন আমাদের সঙ্গে
কোস্ট ট্রাস্টের টিম লিডার হচ্ছেন।
জি,
মকবুল আহমেদ। তো তারা কি
জি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। শুরুতে একটু আপা আমরা কক্সবাজারের সুশীল সমাজের যে প্রেসিডেন্ট তার কাছ থেকে একটু শুনে নেই যে আসলে সমস্যাটা কি।
আচ্ছা আচ্ছা, অবশ্যই।
আবু মোর্শেদ চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি।
জি, আপনাদের কাছ থেকে মাঠ পর্যায়ে একটু খবরাখবর নিয়ে তারপর আমরা আসলে বিশেষজ্ঞের কাছে যেতে চাই এবং তখন তার কথার প্রেক্ষাপটে আপনাদের কাছ থেকেও জানবো। শুরুতেই আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, রোহিঙ্গারা এসছে, অনেক ধরনের সমস্যা নিশ্চয়ই আছে কক্সবাজারে, এবং আমরা জানি
পরিবেশের উপরে তার যে একটা বিরাট মানে প্রভাব পড়ছে, বিপর্যয়কারী প্রভাব পড়ছে যেটা বলা হচ্ছে, সে বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই।
ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করে এটা আসলে সত্যি। আপনারা নিশ্চয়ই জানেন যে কক্সবাজার যে ইকোসিস্টেম এবং বায়োডাইভার্সিটি এটা অত্যন্ত প্রাচীন এবং দীর্ঘদিন যাবৎ এটা লালিত হয়ে আসছে। তাছাড়াও কক্সবাজারের যেসব এলাকায় বিশেষ করে উখিয়া এবং টেকনাফিটা কিন্তু একটা রিচ ইলিফেন্ট করিডোর ছিল। তো দুর্ভাগ্যক্রমে রোহিঙ্গা আসার পর যে আমাদের আনরিপেয়ারেবল বায়োডাইভার্সিটি এবং ইকোসিস্টেম আমরা লস করেছি, তাছাড়াও এই যে কোর জোন যেটা আছে প্রোটেক্টেড এরিয়া এটা কিন্তু আমরা লস করেছি, যেটা আর হয়তো রিপেয়ার করা
আবার করে তোলা হ্যাঁ সম্ভব না,
যা এটা সময় এটা ভেরি মাচ আনরিপেয়ারেবল একটা জিনিস আমরা লস করেছি। এখন আর একটা জিনিস লক্ষ্য হচ্ছে যে আমরা হয়তো বা এটা মানবিক বিবেচনা এদেরকে আমরা ওই কোর জোনে ওদেরকে আশ্রয় দিয়েছি, কিন্তু আমরা মনে করি যে যদি আমরা একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করতাম হয়তো বা আমরা এটা সেভ করতে পারতাম। এটা কষ্ট বেনিফিটটা কিন্তু আমরা অ্যানালাইজ করি নাই, এই যে আমাদের যেসব এলাকায় মায়ানমার এবং বাংলাদেশের যে 170 কিলোমিটার যে বর্ডার ব্যান্ড রয়েছে জিরো লাইনের পরে, ওইখানে কিন্তু প্রচুর পার্সোনাল ল্যান্ড যেটাকে আমরা নিজস্ব জমি আছে আর কি, লবণের জমি, মাছের ঘের, সুতরাং যদি এদেরকে আমরা কম্পেনসেট করতাম, বাট আমার মনে হয় এই জিনিসটা হয়তো আমরা কিছুটা হয়তো আমরা রিকভার করতে পারতাম, কিন্তু এটা হয়তো বা বিশেষ বিবেচনায় বা অতি তাড়াতাড়ি এদেরকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে হয়তো এটা আমরা আমলে আনি নাই।
সুতরাং আমরা মনে ওই সময়টাতে হাজার হাজার আশ্রয়প্রার্থী সেই ঢল নেমেছিল যেভাবে, সেই সময়তে আসলে এত কিছু পরিকল্পনা করে বিবেচনা করে বাংলাদেশের মানুষ বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব হয়নি, তারা তখন মানবিক দিকটাই বিবেচনা করেছিলেন।
জি জি জি। আর ওদের বিশেষ করে আমাদের যে ইন্ডিজেনাস যেসব স্পেসিস ছিল প্ল্যান ছিল এগুলো কিন্তু ওরা ফায়ার ফুড হিসাবে কিন্তু ইউজ করে ডেইলি, ওদেরকে কিন্তু 150 মেট্রিক টন কিন্তু 2500 মেট্রিক টন কিন্তু রিকোয়ারমেন্ট ছিল এজ এ আপনার ফুয়েল হিসাবে। এটাও কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট কিন্তু ওই এলাকায় বন উজাড় হওয়ার ক্ষেত্রে একটা কাজ করেছে। এখন সরকার এবং এনজিওরা কিন্তু ওদেরকে অল্টারনেটিভ ফুয়েল হিসাবে দিচ্ছে, গ্যাস সিলিন্ডার দিচ্ছেন। তো আমি জানি না এটা ভেরি মাচ কস্ট এফেক্টিভ, কিন্তু আমার মনে হয় এটা অল্টারনেটিভ কিছু একটা এনভায়রনমেন্ট রিকভারি করার মতো একটা ফান্ডও রাইজ করার দরকার বলে আমরা মনে করি। আমরা বলেছিলাম আন্তর্জাতিক মহলকে একটা পুল ফান্ড ক্রিয়েট করা যায় কিনা এই এনভায়রনমেন্ট রিকভারির জন্য, যারা এইসব রোহিঙ্গাদের ইমার্জেন্সি রেসপন্সে কাজ করছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম। এবং ইউএনকে আমরা বলেছিলাম যে যদি সম্ভব হয় একটা এনভায়রনমেন্ট রিকভারি পুল ফান্ড করা যায় কিনা।
তো যাই হোক, আমরা ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। তাহিদ, আমরা আমার মনে হয় যে ডক্টর শহীদুল ইসলামের কাছে আমরা যাই,
জি একটু তার কাছ থেকে আমরা জেনে আসি যে
হ্যাঁ, কারণ পরিবেশ নিয়ে তো তিনি
সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প ঘুরেও এসেছেন।
হ্যাঁ, তিনি তো যাচ্ছেনই। তো এই যে একটা সংকট দেখা দিয়েছে পরিবেশ নিয়ে, রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আসা এবং তারপর সেখানে বন জঙ্গল কেটে সাফ করা এবং পাহাড় কেটে ফেলা, সেই সব নিয়ে যে একটা পরিবেশের উপরে যে বিপর্যয়কারী প্রভাব পড়ছে, তো আপনি কি বলবেন ডক্টর শহীদুল ইসলাম?
ধন্যবাদ। আপনি তো বললেন যে পরিবেশের উপরে কি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, আসলে আমি মনে হয় প্রাকৃতিক পরিবেশের উপরে কি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, মানবিক একটা পরিবেশও আছে, সামাজিক একটা পরিবেশও আছে, ওটার উপরও ভয়াবহ মানে বিরূপ প্রতিক্রিয়া আছে। আমি খুব সংক্ষেপে যদি বলি, আসলে যখন এই প্রক্রিয়াটা শুরু হয় মিয়ানমার থেকে, যখন আমাদের এখানে এই শরণার্থীরা আসা শুরু করে, ইনিশিয়াল স্টেজে আমরা কিছুটা মানবিক দৃষ্টিতে কিছুটা ইমোশনালি ছিলাম, এবং তখন যে সেন্টিমেন্টটা ছিল রাষ্ট্রের এবং জনগণের, এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে উঠে এসেছে যে এটা এখন আমাদের জন্য একটা বড় সমস্যা। এখন এই সমস্যার আমি আসলে যেটা একটু বলতে চাচ্ছি সেটা মূলত হচ্ছে প্রাকৃতিক এনভায়রনমেন্টের উপরে কি কি বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। তো এর আগে একজন কক্সবাজার থেকে বললেন, আমি ওনার সাথে প্রায় সম্পূর্ণরূপে একমত, যেমন ধরুন ফরেস্টের প্রায় 4000 হেক্টরের একরের মতো জায়গা অলরেডি নষ্ট হয়ে গেছে। ফরেস্টকে না হয় কোনো না কোনো ভাবে আপনি একটা দীর্ঘ সময় চেষ্টা করে আবার রিপেয়ার করতে পারতেও পারেন, কিন্তু যে হিল কাটা হয়ে গেছে, যে পাহাড়গুলো কাটা হয়ে গেছে, সেগুলো কিন্তু আপনি আর কখনোই রিপেয়ার করতে পারবেন না। এবং হিল কাটা কিন্তু ইকোলজির জন্য একটা অত্যন্ত সিরিয়াস মানে কি ড্যামেজ অলরেডি আমরা করে ফেলেছি। তারপরে আমরা যদি আরেকটা এর লোকেশনটা দেখি, এটা কিন্তু আছে উপকূলের কাছে, উপকূলটা হচ্ছে আসলে ল্যান্ড এবং ওশনের একটা ট্রানজিশন জোন, অর্থাৎ এই জোনটা খুবই সেন্সিটিভ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো কক্সবাজারে এমনি ইকোলজিক্যালি বায়োলজিক্যালি রিচ অ্যান্ড সেন্সিবল, কিন্তু সেখানে আবার কোস্টাল এলাকা, এই কোস্টাল এলাকাতে হয়েছে কি যে এতগুলো লোকের যে মানে অ্যাক্টিভিটি, তাদের কারণে কিন্তু আমরা ক্রমাগত কোস্টাল পলিউশন, ওশন পলিউশন করে ফেলছি। এই যে তাদের বর্জ্য, তাদের প্লাস্টিক নিক্ষেপ, এখন বাংলাদেশ যেখানে একটা ওশন রিসোর্সের দিকে মানে ব্লু ইকোনমির দিকে যাচ্ছে, মানে আমাদের ওশন বেসড অর্থনীতির দিকে যেখানে আমরা যাচ্ছি,
সেখানেও ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রেও ক্ষতি হচ্ছে। আপনি যেটা বলছেন যে ওশন অর্থনীতির দিকে যে যাচ্ছে,
আমরা সেই ওশনকে যদি আমরা শুরুর আগে শেষ করে ফেলি, এটা আমাদের একটা প্রচন্ড রকমের ঝুঁকির মধ্যে আমরা যাচ্ছি। গ্রাউন্ড ওয়াটারের উপরে তো ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট আছে, গ্রাউন্ড ওয়াটার যত বেশি তোলা হবে ওনাদের তো পানি দিতে হবে, কিন্তু এর কারণে যেহেতু উপকূলের কাছে এটার ব্যাকওয়াটার একটা ইফেক্ট আছে, ব্যাকওয়াটার ইফেক্ট আছে আমাদের আস্তে আস্তে আমাদের গ্রাউন্ড ওয়াটারের ভিতরে স্যালিনিটি ইনট্রুশন হচ্ছে এবং সামনে আরো হবে।
আমি তাহিদ, আমরা মকবুল আহমেদকে পেয়েছি টেলিফোন লাইনে, উনি কোস্ট ট্রাস্টের সঙ্গে কাজ করছেন, একটি এনজিও টিম লিডার হিসেবে কাজ করছেন। তো আপনারা যেখানে দেখছেন, আপনি কত বছর ওখানে আছেন বা কয়েক মাস? মকবুল আহমেদ আপনি লাইনে আছেন? হ্যালো,
আমাকে বলছেন?
হ্যাঁ মকবুল আহমেদ, হ্যাঁ আপনাকে বলছি মকবুল আহমেদ। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি যেটি এনজিওর সঙ্গে কাজ করছেন, আপনাদের যে কাজ সেই কাজের মধ্যে দিয়ে আপনারা দেখছেন যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, সেখানে মানবিকও একটি বিপর্যয় আমরা লক্ষ্য করছি, তো পরিবেশের উপরে যে প্রতিকূল একটা প্রভাব পড়ছে সেদিকে আপনি কি ধরনের মানে পরিবর্তন দেখতে পাচ্ছেন, আপনি কি লক্ষ্য করছেন?
হ্যাঁ, আমরা তো এই গত 2 বছর ধরে লক্ষ্য করছি যে পরিবেশের একটা বিপর্যয় ঘটেছে, বিশেষ করে যে উখিয়া টেকনাফ এলাকার যে দীর্ঘ পাহাড়ের সারি এবং বন জঙ্গল ছিল এটা ব্যাপক ক্ষতি হয়েছে, এবং তাছাড়া পরিবেশের এলাকার যে জনবসতি যারা দরিদ্র মানুষ পাহাড়ের পাদদেশে কৃষিকাজ এবং সবজি চাষ করে জীবিকা নির্বাহ করতেন তারা তো ক্যাম্পের জন্য জায়গাগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, ছেড়ে দিয়েছেন, এবং তারাও একটা বিপন্ন অবস্থার মধ্যে অর্থনৈতিকভাবে পড়েছে। আরেকটা কথা বলতে হয় যে টেকনাফ থেকে উখিয়া এবং কক্সবাজার শহরে যে আবাসিক ব্যবস্থা আছে সেটারও একটা বিশাল সংকট দেখা দিয়েছে, যে হাজার হাজার শত শত যে কর্মী এবং সরকারি কর্মকর্তা কর্মচারী ইউএন এজেন্সি গুলোর যারা কাজ করছেন তাদের যে ব্যাপক যে অংশগ্রহণ তাতে কিন্তু আবাসিক ব্যবস্থারও একটা সংকট দেখা দিয়েছে, এবং স্থানীয় যারা বা বাইরের যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদেরকে 2 গুণ 3 গুণ বাসা ভাড়া গুনতে হচ্ছে এখন, তো এটা তারাও একটা বিশেষ একটা
মানে সামাজিক অর্থনৈতিক এবং প্রাকৃতিক সব দিক থেকে একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে বর্তমানে এই কক্সবাজার পুরো এলাকাটাতে। শরণার্থীর শিবির স্থাপন না, শরণার্থীদের সেখানে যে রোহিঙ্গা সংকট যেটা দেখা দিয়েছে এবং বিশ্বব্যাপী যাদের প্রতি দৃষ্টি আকর্ষণ এখন রয়েছে, মানে সবার দৃষ্টি আকর্ষণ করছেন যারা, বিশ্বের সবচাইতে বিশাল এই জনগোষ্ঠী, এই রোহিঙ্গা শরণার্থী আশ্রয় প্রার্থী যারা বাংলাদেশে, তাদের সংখ্যাটা এখন ছাড়িয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে যত মানে শরণার্থী আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশ, ছোট্ট একটি দেশ এবং তার মধ্যে এই বিশাল সংকট। তো তাহিদ
জি আপা, আমি একটু যেতে চাই আসলে মকবুল আহমেদ আপনার কাছে, আপনি যেহেতু একটি এনজিওর টিম লিডার হিসেবে কাজ করছেন, আপনার কাছ থেকে আমার জানতে চাওয়া, আমাদের কাছে যেসব তথ্য রয়েছে তার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে 7,000-এর কাছাকাছি টয়লেট রয়েছে, সরকারি ছাড়াও বিভিন্ন এনজিও সংস্থার উদ্যোগে এসব টয়লেট তৈরি করা হয়েছে, এবং টয়লেটের মধ্যে অনেক টয়লেট এরই মধ্যে অকেজ হয়ে পড়ে আছে, যেখানে রোহিঙ্গা সংকটটি একটি দীর্ঘ মেয়াদি সমস্যা হতে যাচ্ছে, সেক্ষেত্রে টয়লেটগুলো এখনই যদি অকেজ হয়ে যায় তাহলে এনজিওগুলো আসলে কিসের উপর ভিত্তি করে কি টয়লেট তৈরি করেছে?
হ্যাঁ, টয়লেট করতে গিয়ে প্রথম দিকে খুবই তাড়াহুড়া করে কাজ করতে হয়েছে এবং অনেকেও সে মান বজায় রেখে কাজ করেনি, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ কারণেই। তো এখন আবার নতুন পর্যায়েরও কাজ শুরু হচ্ছে, তো এই সব তাড়াহুড়ার মধ্যে জরুরি কাজ করতে গিয়ে সে মান বজায় রাখা অনেকের পক্ষে সম্ভব হয়নি, এটা তো আছে। আর যে পুরা ক্যাম্পের যে আবর্জনা, ময়লা, প্লাস্টিক, পলিথিন, এটিরও সুষ্ঠু ব্যবস্থাপনা প্রথম থেকেই হয়নি, এখন একটা শৃঙ্খলার মধ্যে এসেছে, তো এটি একটা সবকিছু একটা পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছে এখন।
মকবুল আহমেদ, আমি আমি দুঃখিত আপনাকে থামিয়ে আবার একটু জিজ্ঞেস করছি যে আপনি বলছিলেন একটি পরিকল্পনার মধ্যে এসছে, তাহলে যেসব টয়লেট অকেজো ছিল, যেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, মানব মল বাইরে প্রকাশ্যে বের হয়ে আসছিল পাহাড়ের গা বেয়ে, সেগুলো কি মেরামত করা হয়েছে? এবং একই সঙ্গে নলকূপেরও একই অবস্থা, নলকূপের প্রায় অর্ধেকের বেশি অকেজো হয়ে পড়ে আছে, এই বিষয়টিতে আপনি কি জানেন?
না, এগুলো এখন পুরোপুরি আসলে সব নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হয়নি, এবং এটা তো মলমূত্র এবং আবর্জনা ময়লা, তারা রোহিঙ্গারা যেমন অসুবিধার মধ্যে পড়েছে, স্থানীয় যারা জনগণ পাশাপাশি বসবাস করছে তারাও একটা সমস্যার মধ্যে পড়েছে, যে সমস্ত ছড়া বা নালা, নর্দমা, খাল, ওগুলো হয়ে যে লোকাল এলাকায় তো এগুলো ছড়াইয়ে পড়ছে, এটাও একটা বড় অসুবিধা।
আসলে সেখানে পাহাড়ি এলাকা ছিল, দুর্গম এলাকা ছিল, কিছু বন জঙ্গল ছিল, সেখানে একেবারে গিয়ে পরিকল্পনা ছাড়া সেইভাবে সঠিকভাবে কোনো জরিপ না করে কোনো কিছু তৈরি করা, নির্মাণ করা খুব কঠিন কাজ ছিল। শুধু নলকূপ নয়, নিষ্কাশন সব কিছু, সব জটিলতার সৃষ্টি হয়েছে সেই কারণেই যে পরিকল্পনা হয়তো তখন করা যেত কিন্তু খুব দ্রুত ব্যবস্থা নিতে হয়েছে সেটাই। তো আমরা এখন মোয়াজ্জেম হোসেন শাকিলের কাছে যাই, আমাদের সংবাদদাতা রয়েছে কক্সবাজারে। এবং শাকিল, বেশিরভাগ সময়ই এই ক্যাম্পগুলো, এই শরণার্থী শিবিরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ওখানে যা কিছু দেখছেন আপনি, আমরা জানতে চাচ্ছি যে এই যে দুর্ভোগ হচ্ছে মানুষের, যে সমস্যার সৃষ্টি হচ্ছে রোহিঙ্গাদের সেখানে থাকা এবং প্রতিদিনকার এই সমস্যা, তো এই যে হাজার হাজার লোকের দুর্ভোগ, ওখানে কিভাবে দেখছেন এবং ওখানে যারা আছেন, যারা বাস করছেন, তাদের প্রতিক্রিয়াটা কি?
হ্যাঁ, ধন্যবাদ। আপনারা জানেন কক্সবাজারকে কিন্তু একসময় স্বাস্থ্যকর স্থান হিসেবে উল্লেখ করা হতো। আমরা ছোটবেলায় কিন্তু পাঠ্যপুথিও এটা পড়েছি, কিন্তু এখন দিন দিন এটা স্বাস্থ্যকর স্থান এই জিনিসটিকে আর বলা হয় না। নানা কারণে এটা অস্বাস্থ্যকর একটি কক্সবাজারে পরিণত হতে যাচ্ছে। সেখানে কিন্তু অনেকগুলো কারণ আছে, আপনি রোহিঙ্গাও একটা বড় কারণ। এই যে রোহিঙ্গারা যে আসলো তারা কিন্তু কোনো পরিকল্পনা করে আসেনি, আপনারা কিন্তু একটু আগে বলেছেন, তারা কিন্তু একেবারে অপরিকল্পিত ভাবে এমন ভাবে এসেছে। কাজে এখানে যা কিছু হয়েছে সবকিছুই একটা অপরিকল্পিত এবং সবকিছু জরুরি মুহূর্তের,
সেটাই কথা যে পরিকল্পনা করা হয়নি, করা থেকেই পরিকল্পনা সম্ভব হয়নি তখন।
হ্যাঁ, ওই যে পূর্বের আলোচনা থেকে আমি কয়েকটা জিনিস যেগুলো আমি জানি, হয়তো আলোচনায় আপনাদের আলোচনায় চেষ্টা করেছিলেন তুলে আনার জন্য, আমি কয়েকটা ইস্যু তুলতে চাই। বিশেষ করে 7,000 মতো টয়লেট যে অর্থে বলা হচ্ছে, এবং এই যে টিউবওয়েল এবং টয়লেট খুব কাছাকাছি একটার সাথে একটা লাগোয়া করা হয়েছে, তখন দেখা যাচ্ছে কি, এই যে নলকূপ যখন চাপ দিল তখন এই যে টয়লেটের ময়লাগুলোই নলকূপ দিয়ে উঠেছে, এমন অপরিকল্পিত ভাবে এখানে হয়েছে। তবে সবচেয়ে একটা সুখবর হচ্ছে কি, কক্সবাজারের পশুপালনে যেমন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প হয়েছে, ঠিক একই ক্যাম্পে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মানব বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান হয়েছে। কিন্তু এটা দিয়ে কিন্তু পুরো ক্যাম্প কভার করা হয় না। আমি যারা এটা করেছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে এরকম কমপক্ষে 3-4 বড় পরিসরের মানব বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান করা দরকার। তখন কিন্তু এই,
কিন্তু এখন শুধু রয়েছে একটি মাত্র শাকিল, ওখানে তার মানে 4-5 করা দরকার এই ব্যবস্থাপনার, যারা ব্যবস্থাপক তারা বলছেন, কিন্তু সেখানে শুধু একটি এই পরিকল্পনা করা হয়েছে প্রকল্প।
আপা, আমি একটু যেতে চাই আবু মনসুর চৌধুরী আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি বিষয়টি খানিকটা তুলেছিলেন, সেটি হচ্ছে চট্টগ্রামে হাতি অর্থাৎ বন্য হাতি চলাচলের জন্য 12 করিডোর রয়েছে, এর মধ্যে 8 হচ্ছে কক্সবাজার এলাকায়। এবং আমরা এটাও তো জানি যে কক্সবাজার এলাকায় বন্য হাতি চলাচলের জন্য পথ যেটা রয়েছে সেখানে যেসব সাইনবোর্ড ছিল সেগুলোর পাশেই এখন রোহিঙ্গারা আবাস স্থান তৈরি করেছে,
এবং সেখানে লেখা আছে কিন্তু যেখানে বন্য হাতি চলাচল করে পারাপার করে, কিন্তু তার পাশাপাশি ওই রাস্তার উপরেই, মানে সেখানে একদম, আমার তো মনে হয় যে এখন যদি হয় এটা যে বন্য হাতি শিবিরের ভিতর দিয়ে চলে যাচ্ছে।
শুষ্ক মৌসুমে আপা গড়ে 78 মতো হাতি থাকতো ওই এলাকায় যেখানে কক্সবাজার এখন রোহিঙ্গারা রয়েছেন, এবং বর্ষাকালে গড়ে 48 হাতি ছিল। সব মিলিয়ে এখন যে পরিবেশের অবস্থা, তাতে আপনি কি মনে করেন বন্য হাতি আর ওখানে থাকবে?
এটা তো প্রশ্নই উঠে না, বরঞ্চ মাঝে মধ্যে আমরা লক্ষ্য করেছি এই বন্য হাতি গুলা কিন্তু ওদের চারণভূমির খুঁজে কিন্তু রোহিঙ্গা ক্যাম্প দেশে অনেক লোকে কিন্তু মারা পড়েছে বন্য হাতি।
হ্যাঁ, আমরা 2017 দেখেছি ওই বিশাল একটা খবর বেরিয়েছিল যে বন্য হাতি যেখানে পার, এখান দিয়ে বন্য হাতি চলাচল করে, পারাপার করে, ঠিক সেই জায়গাতেই শরণার্থীর শিবির, এবং তার মধ্যে দিয়ে শরণার্থীর শিবিরের প্রায় ছাদের উপর দিয়ে চলে যাচ্ছিল বন্য হাতি।
এটা এটা একটা আমাদের একটা বিরাট একটা আসলে এনভায়রনমেন্টের লস হয়ে যাচ্ছে আমাদের জন্য। আর আমাদের টিচার যেটা বলেছিলেন আমার ইউনিভার্সিটি, আসলে আমাদের একটা বড় একটা বিপর্যয় দেখা দিবে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এটা একদম সত্য। কারণ আমরা এত যে প্রেশার দিয়েছি আন্ডারগ্রাউন্ড ওয়াটার উপর, এই জিনিসটা আসলে এটা আমাদের আগামী প্রজন্ম কিন্তু একটা পানির একটা সমস্যায় ভুগবে এবং আমাদের ইরিগেশনটা হ্যাম্পার হবে। সুতরাং আশেপাশে যেসব ক্যানেল ছিল এগুলো কিন্তু অনেকটা ফিল্টেড হয়ে গেছে, যার ফলে আমরা আসলে শঙ্কিত যে আগামীতে কি ধরনের একটা, যদি এখনো যে একটা কম্প্রিহেনসিভ প্ল্যান যদি না নেওয়া হয় একটা বড় একটা পরিবেশ বিপর্যয় ঘটবে এবং ওইখানকার এলাকায় কিন্তু এখন অনেকটা উত্তপ্ত হয়ে আছে। আমরা দেখি যে আগে গরমের দিন কিন্তু অত গরম লাগতো না, এখন কিন্তু প্রচুর গরম লাগছে আমাদের।
মানে গাছপালা সেখানে বনাঞ্চল তো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। শাকিল, আমাদের সঙ্গে কেউ টেলিফোনে আছে, আমাদের একজন শ্রোতা, আমরা তার সাথে কথা বলে আবার আপনাদের কাছে ফিরে আসছি।
ওকে,
হ্যালো,
আসসালামু
আলাইকুম।
এখনো আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বীকার করছে যে এই রোহিঙ্গার কারণে ওই পার্বত্য অঞ্চলের ওই এলাকাতে পুরাটাই বনাঞ্চল ক্ষতিগ্রস্ত এবং সাধারণত যে পরিবেশ দূষিত তাও হচ্ছে 11,00,000-11,50,000 মানুষের সে আবাস হয়েছে, যেখানে অনেক বনাঞ্চল নষ্ট হইয়া এবং বনবসতি হইয়া অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যেগুলা আস্তে আস্তে বাংলাদেশের উপরে চাপ পড়তেছে যে ওদের এই অবস্থার কারণে। এগুলো তো আজকাল আজকেও সেখানে রিলি হয়েছে অভিবাসীদের ইয়া নিয়ে, এই 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 সব মিলে যে শরণার্থী এদের থাকা খাওয়া নিয়ে সব কিছু ক্ষতিগ্রস্ত বাংলাদেশ হচ্ছে, ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওদেরও থাকা ব্যবস্থা হচ্ছে এবং এটার কি কোনো সমাধান কি জাতিসংঘ বা পৃথিবীর অন্য দেশগুলো এই ব্যাপারে কোনো সহযোগিতা বা সরকারকে আস্থা এরকম কিছু করতেছে কিনা এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি।
আমরা প্রথমে ডক্টর শহীদুল ইসলামের কাছে যাই যে কি ধরনের সমাধান আশা করছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ কি করতে পারে বলে আপনি মনে করেন? ডক্টর শহীদুল ইসলাম,
সম্প্রতিকালে জাতিসংঘের রিপোর্টে তো এটা প্রকাশ হয়েছে যে এই পুরো ইস্যুটা তারা প্রথম দিকে হ্যান্ডেল করতে গিয়ে তারা ভুল করেছে। আমরা তো দেখেছি মাত্র কয়েকদিন আগে সেই রিপোর্টের নিউজটা দেখেছি। আসলে পুরো যে ইস্যুটা এখন যেটা ইকোনমিক, সোশ্যাল বা সিকিউরিটি বা এনভায়রনমেন্টাল যাই বলেন না কেন, পুরো ইস্যুটাই কিন্তু টেকনিক্যালি, কিন্তু এর সলিউশনটা টোটালি পলিটিক্যালি। ওরা যতই এখানে আন্তর্জাতিক সম্প্রদায় পলিটিক্যাল রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পলিটিক্স এর একটা অংশ, ডিপ্লোম্যাটের একটা অংশ, ডিপ্লোম্যাসির একটা অংশ। এটা একটা বিশাল বড় একটা জাতীয় সমস্যা বাংলাদেশের এবং এটা একটা রিজনাল প্রবলেমও বটে। এখন বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরো বেশি ভূমিকা না রেখে শুধুমাত্র এই আমাদের এনভায়রনমেন্ট, যেহেতু আমরা অলরেডি তাদেরকে রিসিভ করে ফেলেছি, এখন তাদেরকে তো আমরা মেরে ফেলতে পারবো না, আবার তাদেরকে আমরা রিসিভও করতে পারবো না। তো এটার কি, এটার একটাই সমাধান যে তাদেরকে তাদের জায়গায় ফিরে যেতে হবে, আর জায়গায় ফিরে যেতে হলে আন্তর্জাতিক মহলের সহযোগিতা প্রয়োজন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের যা যা করণীয় সেইভাবেই মনে হয় আমাদের এটা দেওয়া দরকার। আর পরিবেশটা যাতে মিনিমাম ড্যামেজে রাখা যায় তার জন্য আমাদেরকে আরো বেশি কিছু পরিকল্পিত এবং বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া দরকার। আমি একটু রেফারেন্স দিতে পারি, গত বছর জানুয়ারিতে ঢাকায় বাপা এবং বেনের উদ্দেশ্যে একটা এনভায়রনমেন্টাল একটা সেমিনার কনফারেন্স হয়েছিল, ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেখানে রোহিঙ্গা ইস্যুটা বিস্তারিত আলোচনা হয়েছিল, সেখানে ওই পরিবেশের ব্যাপারটা ছিল এবং ওই একটাই ব্যাপার যে তারা যতক্ষণ এখানে আছে ততদিন পর্যন্ত যেন যতটা সম্ভব আমাদের একটু কনজারভেটিভ অ্যাপ্রোচে যাওয়া যায়, যেন পরিবেশটা যেন সংরক্ষিত থাকে।
আপা, আমার একটা প্রশ্ন ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে। আপনি যেমনটা বলছিলেন শুরুতেই যে আসলে অনেক ধরনের সমস্যা, শুধু পরিবেশগত সমস্যা একটি সমস্যা, মানবিক সমস্যা রয়েছে, অনেক ধরনের সমস্যা রয়েছে। আমরা তো এটাও জানি এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে হাম এর প্রভাব দেখা গিয়েছে। আমরা এটা জানি শুরু থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজন এইডস রোগী শনাক্ত হয়েছেন সেটি প্রায় শতকের কাছাকাছি, এবং একই সঙ্গে গভীর নলকূপের মাধ্যমে পানি তোলার চেষ্টা চলছে, সেক্ষেত্রে পানির স্তর নিচে নামবে, উন্মুক্ত হচ্ছে মানুষের মল, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয়
স্বাস্থ্যের ক্ষতি তো যথেষ্ট?
নিকট ভবিষ্যতে আপনি কি দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রূপ?
আরেকটা জিনিস আমাকে ই করতে হচ্ছে, তারা আমি কোন রাষ্ট্রের প্রতি নেগেটিভ ইঙ্গিত করছি না, কিন্তু ওই রোহিঙ্গারা মিয়ানমার থেকে যে আর্থ সামাজিক এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড নিয়ে এসছে, আমাদের বাংলাদেশের আমাদের মানে ব্যাকগ্রাউন্ড অন্তত এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউতে এবং স্বাস্থ্যগত দিক থেকে মান অনেক উপরে, ফলে তাদের জীবনবোধ স্বাস্থ্যবোধ আমার কাছে খুব একটা মনে হয় না যে মানসম্মত। কারণ এখন আপনি দেখেন যদি আপনার যে পপুলেশন গ্রোথ রেটটাও যদি দেখেন তাদের মধ্যে খুবই হাই, কারণ দে আর নট কনস, তারা অতটা সচেতন নয় জীবন সম্পর্কে। ফলে এই লোকগুলো যখন আমাদের এখানে এসছে, তারা শুধু যে আমাদের পরিবেশকে নষ্ট করছে তা না, তাদের ইন্টারনালও কিন্তু নানান রকমের স্বাস্থ্যগত সামাজিক
আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় এক মিনিট আমি আপনাকে একটু মানে থামাচ্ছি, আমাদের কেউ একজন শ্রোতা টেলিফোন করছেন আমাদের সঙ্গে। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ কে বলছেন?
হ্যাঁ, বড় কথা ফোনে বলছিলাম ব্যাটা ক্যান্টনমেন্ট থেকে।
জি
হ্যাঁ বলুন।
আসলে আপনি আপনাদের মতামত শুনতেছিলাম।
হ্যাঁ হ্যাঁ,
আমিও গ্রাম পরিদর্শনে গিয়েছিলাম একটা।
আচ্ছা বলুন।
স্বাস্থ্যকর যে অবস্থা সেখানে, তো অবস্থা আমাদের যে এমনিতেই আমরা একটা অনুষ্ঠিল একটা দেশ, তারপরে ওখানে যে পরিবেশ তাতে মনে হয় তারা এই দেশে স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারবে না। তারপরে আমাদের সরকার বিভিন্ন এনজিও সংস্থা ও অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদের প্রতি যে স্বাস্থ্য নজর দিচ্ছে তা হয়তো একটু মোটামুটি ভালো, তবে আশানুরূপ তেমন ভালো না। তাহলে তারা এই দেশে কিভাবে এভাবে কতদিন থাকতে পারবে এই বিষয়টা আসলে জানতে চাই।
আপা খুব সহজ সহজ প্রশ্ন, কিন্তু উত্তরটা বোধ হয় আন্তর্জাতিক পর্যায়ে কেউ জানে না।
সেটাই, যাই হোক, তো আমরা
জি
আপনার কাছে যাবে।
আবু মোর্শেদ চৌধুরী, আপনার কাছে একটু যেতে চাই। আমরা জানি যে স্থানীয় পর্যায়ে এক ধরনের আন্দোলন হয়েছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ জেলা প্রশাসকের পক্ষ থেকে আশ্বাসের পর সেটি আপাতত স্থগিত রয়েছে, সব মিলিয়ে আসলে স্থানীয় মানুষজন কি চাইছে?
না, এখন স্থানীয় মানুষের প্রথম কিন্তু আপনি নিশ্চয়ই জানেন ফার্স্ট রেসপন্ডার ছিল কিন্তু লোকাল হোস্ট কমিটি।
এরা কিন্তু
জি আমাদের ওদের কিন্তু একটা আমাদের কিন্তু এখানকার কিছু ইন্ডিজেনাস কিছু আপনার ওদের ক্যাপাসিটি আছে যেটা আমরা ফিলান্থ্রপি বলি, এগুলো কিন্তু ওদের মধ্যে কাজ করছে। কিন্তু সময় যতই যাচ্ছে কিন্তু ওদের মধ্যে একটা টেনশন বিরাজ করছে যে প্রথমে যাদেরকে ওয়েলকাম দেখতে পাচ্ছে যে আসলে রোহিঙ্গাদের মধ্যে কোনো একটা হোপ নাই ফিরে যাওয়ার, এবং যারা হোস্ট কমিটি তারাও মনে করছে আসলে রিপাট্রিয়েশনটা আসলে অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার, যেহেতু মায়ানমারের কাছ থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছে না, এটা কিন্তু অনেকটা ইভিন ডিপ্লোমেসিটি ইনভলভ হয়। সুতরাং সবকিছু মিলিয়ে কিন্তু এখন একটা নতুন করে টেনশন সৃষ্টি হয়েছে যে এটা সোশ্যাল কোয়েশন আনটিল রিপাট্রিয়েশন, যে সামাজিক যে একটা সহবস্থান কিভাবে নিশ্চিত করা যায় কিনা। আপনি নিশ্চয়ই জানেন উখিয়াতে না, এটা কিন্তু ডেমোগ্রাফিক্যালি ইম্বালেন্স, অলমোস্ট উখিয়াতে 1:3, যার ফলে ওইখান থেকে উঠে তেন মাসের জনসংখ্যা হচ্ছে 5 লাখ, এখন রোহিঙ্গার হচ্ছে আপনার 1 মিলিয়ন প্লাস, যার ফলে একটা টেনশন বিরাজ করছে। তাছাড়াও এখানে আপনি একটু আলাপ করেছেন যে ওয়েজেস ইকোনমিতে এবং বিভিন্ন ধরনের একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাডভার্স এফেক্ট কিন্তু সোসাইটিতে পড়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমাদের এখন প্রয়োজন হচ্ছে যে কিভাবে সোশ্যাল কোয়েশনটা আমরা এনশিওর করতে পারি আন্তর্জাতিক, সেক্ষেত্রে হয়তো লাইভলিহুডের একটা প্রশ্ন চলে আছে। এবং তাছাড়া এই যে আইডল রোহিঙ্গা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ ছাড়া দিন অতিবাহিত করছে, শুধু ওরা খাচ্ছে এবং ঘুমাচ্ছে, এক্ষেত্রে হিউম্যান ট্রাফিক কিন্তু হচ্ছে। সুতরাং এখন সরকারের উচিত যেহেতু রিপ্যাট্রিয়েশন উইল টেক টাইম, সেক্ষেত্রে আমাদের কি করণীয় এবং আমাদের কস্ট অফ বেনিফিটটা অ্যানালাইজ করা দরকার, এর একটি কোনো ধরনের লাইফ স্কিল ট্রেনিং দেওয়া যায় কিনা, অন্য কিছু যদি ব্যস্ত রাখা যায় কিনা, ভবিষ্যতে যদি ফেরতও যায় তারা যাতে অন্তত বাংলাদেশ থেকে একটা এম্পাওয়ার হয়ে ফেরত যায় কিছু করতে পারে। এবং আমার মনে হয় এখন সময় এসছে, আমরা কিন্তু মায়ানমার কিন্তু খুব একটা ডিফেন্ড করতে পারছি না, এখন আমাদের হয়তো সেকেন্ড ট্র্যাক অফ ডিপ্লোমেসিতে হয়তো ইনভলভ হওয়ার প্রয়োজন আছে। এবং তাছাড়াও বাংলাদেশ সামনে নিশ্চয়ই অনেক লিমিটেশন আমাদের আছে,
তার মানে হ্যাঁ আপনি বলছেন যে পেশাগত বৃত্তিগত শিক্ষা তাদের দিতে হবে, লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, কারণ সেখানে একটা বিশাল জনগোষ্ঠীর একটা বিরাট অংশ হচ্ছে শিশুরা, তারা লেখাপড়ার কোনো সুযোগ পাচ্ছে না, তো তাদের পড়াশোনার ব্যবস্থা পেশাগত তাদের দক্ষতা মানে দেওয়ার জন্য তারা আসলেই তো কোনো কাজকর্ম নেই, কোনো কিছু নেই, ভবিষ্যৎ নেই, তারা কি ধরনের কাজ করবে সেটাও তারা চিন্তা ভাবনা করতে পারে না। আর কক্সবাজার শরণার্থী শিবিরে তো সেটা সম্ভব না। কয়েকজনকে হয়তো আপনি স্বাস্থ্য খাতে কোনো একটা প্রশিক্ষণ দিয়ে ওই এলাকার ওই শরণার্থী শিবির এলাকায় বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের শিশুদের স্বাস্থ্যের বিষয়ে তারা হয়তো সাহায্য করতে পারে স্বাস্থ্য রক্ষার খাতে, কিন্তু তাদেরকে তো তাদেরও প্রশিক্ষণ প্রয়োজন।
তো তবে আমাদের এখান থেকে যদি আমরা যদি কোনো ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারি কিনা এটা কিন্তু চিন্তা করার সময় এসেছে। যেমন হ্যাঁ অবশ্যই মালয়েশিয়া এখন চিন্তা করছে যে ওদের 160,000 রিফিউজিদের কিভাবে ওরা 2024 সালের মধ্যে ওদের জিডিপি তে
একটা জীবিকার ব্যবস্থা, হ্যাঁ
এসব না করলে কিন্তু আমাদের একটা পারে না। তার আপনি জানেন যে আগামী কিন্তু এসব ফান্ড কিন্তু শ্রী হয়ে আছে। ২০১৮ সালে যে বাজেটটা ছিল ৯৯১ মিলিয়ন ডলার, এখন কিন্তু ২০২৯ সালে চলে আসছে ৯২০ মিলিয়ন ডলার। সুতরাং বুঝতে পারছি বিশ্বের অন্য কোথাও বর্তমানে দুর্ঘটনা ঘটে নাই, যার ফলে এই যে আমাদের অর্থনীতিতে ন্যাশনাল ইকোনমিতে একটা প্রভাব পড়তে পারে যদি ফরেন ফান্ড যদি শ্রী হয়ে আসে। সুতরাং সবকিছু মিলিয়ে কিন্তু উই আর ইন থ্রেট।
আসলে এই বিশাল জনগোষ্ঠী, এই যে আশ্রয়প্রার্থী বা শরণার্থী জনগোষ্ঠী যেটা বিশাল, এই তো একেবারে 10 লাখের ছাড়িয়ে যাচ্ছে, এবং তারপরে শিশু জন্ম নিচ্ছে, তারাও সেখানে যোগ দিচ্ছে, সব কিছু মিলিয়ে বাংলাদেশ সরকারের উপরে, বাংলাদেশের মানুষের উপরে, বাংলাদেশের জনসাধারণের উপরে একটা বিশাল চাপ, সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিক থেকে, সব দিক থেকে বলতে পারি। তহিদ, আজকে যারা আমাদের যোগাযোগ করছিলেন ফেসবুকে, টেলিফোনে, তাদের কয়েকজনের নাম বলে আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই।
আমি একটু বলে দিতে চাই যে আসলে আমরা দুঃখিত, শুরুতে খানিকটা যান্ত্রিক ত্রুটি হয়েছিল, এখন আপনারা শুনতে পাচ্ছেন এবং অনেকেই মন্তব্য করেছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কাছে আমাদের সর্বোচ্চ চেষ্টা পৌঁছে দেওয়ার জন্য।
শুনতে পাচ্ছিলেন হয়তো, দেখতে পাচ্ছিলেন না ভালো করে ফেসবুক লাইভে।
সব মিলিয়ে আমি কয়েকজনের কথা, অজয় কুমার শঙ্কর, তারপর হচ্ছে মনির আহমেদ, আমাদের নিয়মিত শ্রোতা এরা, মনির আহমেদ অনেক মন্তব্য করেছেন, তিনি সবসময় চান আমাদের অনুষ্ঠান ভালো যাক, আমরাও সেটা চাই, আপনি আমাদের অনুষ্ঠান পছন্দ করেন, সে কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাসুম বিল্লাহ মাঝে আমাদের শুভাকাঙ্ক্ষী, সেখানে তারা লিখে জানান কখন কি অঘটন ঘটছে, দেখতে পাচ্ছেন না,
মোহাম্মদ মাসুদুর রহমান, অনেকে অনেক নাম পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যন্ত।
হ্যাঁ, আমাদের সঙ্গে আজকে যারা যোগ দিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আবু মোর্শেদ চৌধুরী, মকবুল আহমেদ এবং মোয়াজ্জেম হোসেন শাকিল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা সময় করে তাদের কর্মব্যস্ততার মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাদের সবাইকে অনেক অনেক
ধন্যবাদ,
কারণ আলোচনা তো কখনোই, ধন্যবাদ ভাই, আলোচনা তো কখনোই সম্পূর্ণ হয় না, আরও বাকি থেকে যায়। তো আজকে সবাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তহিদ,
যাদের প্রশ্ন নিতে পারলাম না, মন্তব্য পড়তে পারলাম না, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
আজকের আলোচনা আলাপনের এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।